বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর, যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রশংসায় আরাকছি, আমেরিকার চাপের মুখে আলোচনায় বসবে না ইরান পররাষ্ট্রমন্ত্রী। গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিশ্চিতভাবে ব্যর্থ হবে, হামাস নেতা হাইয়া। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এবং ভারতে 2024 সালে ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্য 75% বেড়েছে, ইন্ডিয়া হেড লেভেল রিপোর্ট। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আবারও বলেছেন তার দেশ আমেরিকার চাপের মুখে কোনো আলোচনায় বসবে না। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামিনির একটি বক্তব্য উদ্ধৃত করেন, যেখানে তিনি বলেছিলেন পাশ্চাত্যের সঙ্গে যে কোনো আলোচনা হতে হবে যুক্তির ভিত্তিতে ও কৌশলগত কারণে। ইসলামী বিপ্লবের 46তম বিজয় বার্ষিকী উপলক্ষে সোমবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানের শোভাযাত্রায় অংশ নিয়ে একথা বলেন আরাকচি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আলোচনার প্রস্তাব প্রতারণা ছাড়া আর কিছু নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন কোনো বিদেশি শক্তি যেন এদেশের জনগণ ও নেতাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। আরাকচি স্পষ্ট করে বলেন মার্কিন সরকার চুক্তি করে তা ভঙ্গ করে বলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরান বিশ্বাসী করে না। তিনি বলেন এর আগে ইরান সুধারণা পোষণ করে পাশ্চাত্যের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু অপরপক্ষ সে চুক্তি ভঙ্গ করেছে এবং একসময় তা থেকে বেরিয়ে গেছে। ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি ভূখণ্ডে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেছেন এটি হচ্ছে নজিরবিহীন আগ্রাসনের পরিকল্পনা যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিগ্রস্ত করছে। তিনি গতকাল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক টেলিফোনে এই নিন্দা জানান। নেতানিয়াহুর বক্তব্যকে ভয়ঙ্কর উস্কান হিসেবে উল্লেখ করে আরাকসি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের বাগাড়ম্বর ইহুদবাদী ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার স্বরূপ উন্মোচন করে দেয়। ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক তাদের অবশিষ্ট ভূখণ্ড থেকেও বিতাড়িত করে এবং অবৈধ ইহুদি বসতির বিস্তার ঘটানোর যে অভিপ্রায় তেল আবিব প্রকাশ করেছে তারও নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা নিয়ে নিজের দূরভিসন্ধি ধাপে ধাপে বর্ণনা করেছেন। ট্রাম্পের এসব কথাবার্তায় পুলকিত যুদ্ধাপরাধী নেতানিয়াহু গত সপ্তাহে বলেছেন, সৌদি আরবে বহু খালি জায়গা পড়ে আছে যেখানে গাজাবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া যেতে পারে এবং সেখানে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খলিল আল হাইয়া বলেছেন, গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিশ্চিতভাবে ব্যর্থ হবে। তিনি সোমবার ইরানের ইসলামী বিপ্লবের 46তম বিজয় বার্ষিকীর শুভযাত্রা শেষে রাজধানী তেহরানের আজাদি স্কোয়ারে সমবেত লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। হাইয়া বলেন, আমরা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেব, যেভাবে তাদের আগের আরও অনেক পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। এর আগে রোববার ট্রাম্প তার জন্য নির্ধারিত রাষ্ট্র বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার আগের একটি দাবির পুনরাবৃত্তি করে বলেন, তিনি গাজা উপত্যকাকে কিনে এর মালিকানা নিতে বদ্ধপরিকর। গাজার কোনো কোনো অংশ পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ যাতে পুনর্নির্মাণ করে দিতে পারে তিনি সে ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন। ট্রাম্প গত কিছুদিন ধরে গাজা নিয়ে যে পরিকল্পনা তুলে ধরছেন তা হচ্ছে, তিনি গাজার 23 লাখ অধিবাসীকে এখান থেকে বিতাড়িত করে উপত্যকাটিকে একটি পর্যটন হাবে পরিণত করবেন এবং আমেরিকার মালিকানায় নিয়ে নেবেন। তার এই দূরভিসন্ধির জবাবে হামাস এক বিবৃতিতে বলেছে, রিয়েল স্টেট ডিলারের মতো ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে। গাজা যুদ্ধবিরতির আওতায় আগামী 15 ফেব্রুয়ারি পরবর্তী ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেওয়ার যে পরিকল্পনা ছিল তা স্থগিত করেছে হামাস। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা সোমবার রাতে এক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, গত 3 সপ্তাহে ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আসার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যস্থতাকারীরা যদি আগামী 5 দিনের মধ্যে তেল আবিবকে তার প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করতে পারেন তাহলে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। আবু উবায়দা সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেছেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব শত্রুর চুক্তি লঙ্ঘন ও চুক্তির শর্তগুলো না মানার বিষয়টি পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকার উত্তরে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন বিলম্বিত করা, তাদের উপর গুলিবর্ষণ করা এবং চুক্তি অনুসারে সকল ধরনের ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া। হামাসের সামরিক মুখপাত্র আরও বলেন, অন্যদিকে প্রতিরোধ আন্দোলন তাদের ওপর অর্পিত সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এ কারণে আগামী শনিবার 15 ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকা সন্ত্রাসী ইহুদিবাদী পণবন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। শ্রোতা বন্ধুরা, আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বিশ্বে 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি। আজ বেলা 11টায় তাদের ধানমন্ডি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক 2024 প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, সিপিআই 2024 অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, গতবারের চেয়ে 1 পয়েন্ট কম, ফলে নিচের দিকে বাংলাদেশের অবস্থান 14তম, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। ইফতেখারুজ্জামান বলেন, স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে 2 ধাপ অবনীত হয়ে বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 191তম। 151তম। টিআইবির নির্বাহী পরিচালক জানান, সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান 17 পয়েন্ট নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরে বাংলাদেশের অবস্থান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ 4 বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বেলা 11টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহাপুরী দ্বীপের গোলারচর মোহনার কাছাকাছি নাক্ষান্দিয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। মিয়ানমারের সরকারি জান্তার সঙ্গে টানা 11 মাস সংঘাতের পর গত 8 ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ দখলে নেন স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এরপর থেকে নাফ নদীতে তাদের জলসীমানায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ভারতে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য 2024 সালে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেথ ল্যাবের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর 1165টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 74.4% বেশি। এসব বিদ্বেষমূলক ঘটনার 89.5% ঘটেছে দেশটির মুসলিমদের বিরুদ্ধে, হয় সরাসরি মুসলিমদের নিয়ে, নয়তো মুসলিম ও খ্রিস্টান মিলিয়েও বিদ্বেষমূলক কথা বলা হয়েছে। এছাড়া প্রায় 10% বিদ্বেষমূলক বক্তব্য খ্রিস্টানদের লক্ষ্য করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া হেড ল্যাব ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেটের একটি প্রকল্প। তাদের প্রতিবেদনে ভারতে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি ও এর মিত্রদের শাসিত রাজ্যগুলোতে ঘৃণা বক্তব্য বেড়ে যাওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের মতে, যে কোনো ধরনের যোগাযোগ, বক্তৃতা, লেখা ও আচরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্ম, জাতীয়তা, বর্ণ, বংশ, লিঙ্গ বা পরিচয়কে অবমাননা করা হয়, তবে তা ঘৃণামূলক বক্তব্য হিসেবে বিবেচিত হবে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন, কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে? রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর, নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +9899 3794 2441 নাম্বারটি আবারও বলছি, +9899 3794 2441 আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ইরানে ইসলামী বিপ্লবের বিজয় প্রতিরোধ আন্দোলন গণনার ক্ষেত্রে ঐতিহাসিক টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের 46তম বার্ষিকীতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গতকাল এক বিবৃতিতে কথা বলেছে। হিজবুল্লাহ বলেছে, 1979 সালে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব বিজয়ের পর মধ্যপ্রাচ্যে প্রতিরোধকামীদের জন্য ইরান একটি স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক স্বাধীনতা ইরানের জনগণের বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অন্যতম। তিনি বলেন, ইতিহাস জুড়ে ইরান কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরানের বিশিষ্ট পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক স্বাধীনতা ইরানের জনগণের বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অন্যতম বলে বিবেচিত হয়। ইসলামী বিপ্লবের পর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্জনগুলোর কথা উল্লেখ করে বৈদেশিক নীতি বিশেষজ্ঞ সৈয়দ রেজা সাদর আল হুসেইনি বলেন, ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর মধ্যে একটি হল ইসলামী বিপ্লবের স্লোগানে পবিত্র স্বাধীনতা শব্দটির সংযোজন। ইসলামী বিপ্লবের প্রধান অস্থায়ী এবং অবিস্মরণীয় স্লোগান ছিল স্বাধীনতা, মুক্তি এবং ইসলামী প্রজাতন্ত্র। ইতিহাস জুড়ে ইরান কখনো অন্য দেশের উপনিবেশ ছিল না, তবে পাহলবী যুগে ইরান আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে ইরানি জাতি ও দেশের সিদ্ধান্ত এমনকি নিজেদের ইচ্ছার স্বাধীনতাটুকুও বিপন্ন হয়ে পড়েছিল। পার্স টুডে আরো জানায়, বার্তা সংস্থা মেহরের সাথে এই সাক্ষাৎকারে সাদর আল হোসেনি বলেছেন, ইরানে ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদী ব্যবস্থার উপর নির্ভরতা। ইসলামী বিপ্লব বিজয়ের পর পশ্চিম এশিয়া সহ আন্তর্জাতিক ভূগোলে ইরানের ভূরাজনৈতিক এবং ভূ সাংস্কৃতিক অবস্থান জোরদার হয়। বিপ্লব পরবর্তীকালে স্বাধীনতার উপর জোর দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। সে অনুযায়ী স্বাধীনতা, মুক্তি, ইসলামী প্রজাতন্ত্র এই স্লোগানটি ইসলামী বিপ্লব বিজয়ের শুরু থেকেই ইরানি জনগণের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থায়ী এবং সার্বজনীন স্লোগানগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হয়। ইরানের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সৈয়দ রেজা সাদর আরো বলেন, দক্ষ মানব সম্পদ এবং প্রচুর বস্তুগত সম্পদের ক্ষেত্রে সম্ভাব্যতা এবং প্রকৃত সক্ষমতা থাকা সত্ত্বেও পরনির্ভরশীলতার পরিপ্রেক্ষিতে ইরানি জাতি রাজনৈতিক স্বাধীনতা নামক একটি স্বপ্ন অর্জনের চেষ্টা করেছিল। সাদর আল হোসেনি বলেন, রাজনৈতিক পরিভাষায় স্বাধীনতা বলতে বোঝানো হয় এমন একটি জাতিকে যে জাতি তার আইনি প্রক্রিয়ার কাঠামোর মধ্যে নিজেদের জাতীয় স্বার্থ ও সামর্থ্যের ভিত্তিতে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি বলেন, আজ ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের 45 বছর পর আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক স্বাধীনতা আমাদের জনপ্রিয় বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। এর কারণ, জাতিসংঘের প্রায় 200 সদস্য রাষ্ট্রের তুলনায় খুব কম দেশই আছে যারা সকল বিষয়ে একটু আগে বলা সংজ্ঞার্থ অনুযায়ী প্রকৃত অর্থে স্বাধীনতার বিষয়টি দাবি করতে পারে। অনেক রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞের মতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী প্রজাতন্ত্র ইরান গুটি কয়েক স্বাধীন দেশগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হচ্ছে। ইরানি জাতির বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তিগুলোর ক্রমবর্ধমান শত্রুতার অন্যতম প্রধান কারণই হল এই স্বাধীনতার আকাঙ্ক্ষার উপর জোর দেওয়া, কারণ এই জাতীয় অঙ্গীকার আমাদেরকে আধিপত্যবাদী এবং পরাধীন দুটি দেশের থেকে আলাদা পরিচয়ে শনাক্ত করেছে। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ তার সাক্ষাৎকারের শেষ দিকে এই কথাটি উল্লেখ করেছেন, ইরানি জাতি নিরন্তর প্রচেষ্টা, অতুলনীয় নেতৃত্ব এবং ইসলামী বিপ্লব বিজয়ের পর বিশুদ্ধ ইসলামের সুবাদে ঐতিহাসিকভাবে কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। নিশ্চিতভাবেই অর্জিত স্বাধীনতার সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ দেশের সার্বিক অগ্রগতি ও উন্নতির উপর অনস্বীকার্য প্রভাব ফেলতে পারে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে, তাদেরকে আর গাজায় ফিরতে দেওয়া হবে না। ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন। ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে শতকরা 25% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ওয়াশিংটনের ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি। ট্রাম্প বলেন, আজ আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমাদের শুল্ক সহজ করে এনেছি। কোন ধরনের ব্যতিক্রম ও রেয়াত ছাড়াই এটি 25% হবে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক আরোপকে একটি বড় ঘটনা মন্তব্য করে ট্রাম্প আরও বলেন, এটা আমেরিকাকে আবারও ধনী করার ব্যবস্থা করবে। সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রশংসায় রাখছি, আমেরিকার চাপের মুখে আলোচনা বসবে না ইরান, পররাষ্ট্রমন্ত্রী। গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিশ্চিতভাবে ব্যর্থ হবে হামাস নেতা হাইয়া। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবং ভারতের 2024 সালে ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্য 75% বেড়েছে। ইন্ডিয়া হেড লেভের রিপোর্ট। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদ শিরোনাম সংক্ষিপ্ত শুনলেন। এবার পরবর্তী অনুষ্ঠানে যাওয়া যাক।
দর্পণ।
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
চলতি বছর 1 ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবসের 13তম বার্ষিকী পালিত হয়েছে। প্রতিবছর ইউরোপ এবং আমেরিকায় মুসলিম নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে মুসলিম সংগঠনগুলো এ দিবস পালন করে থাকে। বিশ্ব হিজাব দিবস হল একটি আন্তর্জাতিক ইস্যু যা সমাজে নারীদের পোশাকের সাথে সম্পর্কিত। এই দিবসে মুসলিম এবং পর্দানুসীন মহিলারা হিজাবের সমর্থনে বিভিন্ন র্যালি ও সভা সমাবেশে যোগ দেন। আজকের অনুষ্ঠানে আমরা হিজাব এবং এই দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হিজাব নারী জীবনের একটি মহান অনুষঙ্গ। হিজাব নারীকে সম্মানিত ও মর্যাদাশীল করেছে। এর মাধ্যমে ইসলাম নারীর মর্যাদাকে সমুন্নত করে সমাজের স্বাভাবিক কর্মপ্রবাহকে করেছে মার্জিত ও পরিশালিত। নারীর হিজাব পরার পক্ষে দাঁড়ান এ আহ্বানকে সামনে রেখে 1 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী হিজাব দিবস পালিত হয়েছে। ইরান, বাংলাদেশ সহ বিশ্বের 190টিরও বেশি দেশে এ দিবসটি পালিত হয়েছে। 2013 সাল থেকে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক হিজাব দিবস পালন শুরু হয়। আর এটা অত্যন্ত গর্বের বিষয় যে একজন বাংলাদেশি নারীর আহ্বানেই এই হিজাব দিবসের যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি বংশভুক্ত নাজমা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বপ্রথম হিজাব দিবস পালনের পক্ষে প্রচারণা চালান। এর ধারাবাহিকতায় পরে মুসলিম দেশগুলোতে এই দিবসটি পালনের প্রচলন শুরু হয়। শুরু হওয়ার পরপরই হিজাব দিবস বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করে।
প্রথম বছরেই 67টি দেশের মুসলিম নারীরা ছাড়াও খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের লোকেরাও হিজাব দিবস পালন করেন। গত বছর 150টি দেশে এই দিবস পালিত হয়েছিল। অন্য বছরের তুলনায় এবছরও বিশ্ব হিজাব দিবসের মূল অনুষ্ঠান হয়েছে নিউ ইয়র্কের সিটি হলের বারান্দায়। অন্য বছরের মতো এবছরও বিশ্ব হিজাব দিবসের মূল অনুষ্ঠান হয়েছে নিউ ইয়র্কের সিটি হলের বারান্দায়। বাংলাদেশি, ভারতীয়, আফগান, তুরস্ক, সৌদি আরব, মিশর, কুয়েত, কাতার ও ইরানের নারীরা হিজাব দিবসের চেতনা ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। হিজাব দিবসের আহ্বানকারী নাজমা খান 11 বছর বয়সে বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে মুসলিম নারীরা ছাড়াও খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বী নারীরা হিজাব পরিধান করে দিবসটি পালন করেন। মুসলিম নারীদের হিজাব পরিধানের সংস্কৃতি দেখে তারাও হিজাবের দৃষ্টিনন্দন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েছেন। হিজাব পরিহিতা অমুসলিম নারীরা হিজাবের ব্যাপারে তাদের নিজ নিজ অনুভূতিও ব্যক্ত করেছিলেন।
বিশ্ব হিজাব দিবস অনুষ্ঠিত হওয়ার পূর্বে দ্য মুসলিম উইমেন সোসাইটি এবং মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন নামক দুইটি সংগঠন অ্যাসেম্বলি ফর প্রোটেকশন অব হিজাব নামে একটি ইভেন্টের আয়োজন করে 17 জানুয়ারি 2008 সালে। এই সম্মেলনটি পরিচালনা করেন আল্লামা ইউসুফ আল কারজাভি। বাংলাদেশের এই ইভেন্টের সমর্থনে বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যায়। অ্যাসেম্বলি ফর প্রোটেকশন অব হিজাব বর্তমানে সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। আরবি হিজাব শব্দের বাংলা প্রতিশব্দ আবরণ বা অন্তরায়, আর শরীয়তের পরিভাষায় অশ্লীলতা ও ব্যভিচার রোধ কল্পে ইসলামী শরীয়ত নারীকে পরপুরুষ ও গায়রে মাহরাম ব্যক্তি থেকে নিজ রূপ, লাবণ্য ও সৌন্দর্য গোপন করার জন্য যে বিধিবদ্ধ নিয়ম পালনের আদেশ রয়েছে তাতে নারী তার রূপ, লাবণ্য ও সৌন্দর্য গায়রে মাহরাম থেকে আড়ালে রাখা এবং তাদের সঙ্গে অবাধ মেলামেশা পরিহার করাই হল হিজাব।
পর্দার তাৎপর্য ও গুরুত্ব বর্তমানে বিদ্যমান, আর হিজাব বা পর্দার মাধ্যমে নারী জাতির ইজ্জত সংরক্ষণ সম্ভব। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদের, আপনার কন্যাদের ও মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের মুখের উপর নামিয়ে দেয়। এই আয়াতে মুখের উপর নামিয়ে দেওয়া মানে এমন বড় চাদর দ্বারা আবৃত করা যা দ্বারা মুখমণ্ডল ও পূর্ণ দেহ আবৃত করা যায়। বোরকার দ্বারা এই উদ্দেশ্য উত্তম রূপে পূরণ হয়। আমেরিকার অন্যতম মানসিক রোগের চিকিৎসক ডক্টর এডওয়ার্ড বকলার বলেন, প্রত্যেক মানুষের মনের আড়ালে আত্মা ধ্বংসকারী একটি উপাদান অতি সংগোপনে অবস্থান করছে। এর অস্তিত্ব সম্পর্কে মানুষ সচেতন নয়। অনেক সময় এর প্রভাবে মানুষ অজানা কারণে মানবিক অস্বস্তি ও অহেতুক নানা প্রকার শারীরিক ও মানসিক ব্যাধিতে ভুগে থাকেন। এই মারাত্মক উপাদানে স্নায়বিক বিকৃতি ও দুর্বলতার মূল কারণ। কুচিন্তা ও কুভাবনা এই উপাদানকে আরও শক্তিশালী করে তোলে। খারাপ চিন্তাভাবনা পরিহারই এই ক্রিয়াকে কেবল নিষ্ক্রিয় ও দমন করতে পারে। বলা বাহুল্য যে এমন আত্মঘাতী বিষক্রিয়া থেকে মানুষকে রক্ষা করার জন্য নারীকে পর্দার আড়ালে অবস্থানের নির্দেশ দিয়েছে ইসলাম।
যাই হোক, বিশ্ব হিজাব দিবস এখন আন্তর্জাতিক রূপ নিয়েছে। এই দিবসে মুসলিম এবং পর্দানশীল মহিলারা হিজাবের সমর্থনে বিভিন্ন র্যালি ও সভা সমাবেশে যোগ দেন। একই সাথে তারা বিভিন্ন ধর্মের অমুসলিম মহিলাদেরও হিজাব পরে এক দিনের জন্য অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করে থাকেন। এই দিবস পালনের উদ্দেশ্য হল হিজাব এবং মুসলিম নারীদের সম্পর্কে যে কোনো ভুল ধারণা দূর করা এবং বিশ্বজুড়ে সমস্ত নারীদের কাছে এই বার্তা পৌঁছে দেয়া যে হিজাব সামাজিক কার্যকলাপে বাধা সৃষ্টি করে না। হিজাব পরার কারণে বৈষম্যের শিকার মুসলিম মেয়ে এবং মহিলাদের সমর্থনে এই দিবস পালনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমেরিকার জাতীয় শিক্ষা সমিতি সেদেশের শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। হিজাব পরার কারণে মুসলিম নারীরা যে সংকীর্ণ মনা বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হন তার বিরুদ্ধে লড়াই করা এই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য। দিবসটির আয়োজকরা জোর দিয়ে বলেছেন যে এই দিনটি বিভিন্ন ধরনের মূল্যবোধের প্রতি সম্মান জানানো এবং বিশ্বকে ঐক্যবদ্ধকারী শক্তি হিসেবে তুলে ধরার একটি সুযোগ।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এই দিবসটি সম্পর্কে জানিয়েছিল, এই বছরের বিশ্ব হিজাব দিবস হিজাব এমন একটি কণ্ঠস্বর যাকে স্তব্ধ করা যাবে না মর্মে স্লোগান নিয়ে পালিত হবে। চ্যালেঞ্জের মুখে পর্দানশীল মহিলাদের শক্তি এবং দৃঢ়তা তুলে ধরাও অন্যতম লক্ষ্য। তো শ্রোতা বন্ধুরা, বিশ্ব হিজাব দিবস পালন এবং এর গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনীর বেহেশত মসজিদ,
শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েক আসরের ধারাবাহিকতায় আজকের আসরেও আমরা মসজিদের কিছু রাজনৈতিক গুণাবলী বর্ণনা করব, আর অনুষ্ঠানের শেষাংশে ইরানের ইস্পাহানে অবস্থিত শেখ লুৎফুল্লাহ মসজিদ নিয়ে আরও কিছু আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত আসরে আমরা বলেছিলাম ইসলামে রাজনীতির অর্থ হচ্ছে সুষ্ঠু ও সুন্দরভাবে সমাজ পরিচালনার লক্ষ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা। এই কাজের জন্য মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম স্থান। মসজিদে এক কাতারে নামাজে দাঁড়ালে মুসলমানদের মধ্যে ঐক্য ও সহমর্মিতা জোরদার হয় এবং এই পবিত্র স্থানে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের চেয়ে জুমা ও ঈদের নামাজের খুতবায় রাজনৈতিক বক্তব্য বেশি থাকে। মসজিদের খতিবরা দেশ ও দেশের বাইরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এ ব্যাপারে মুসল্লিদের করণীয় বর্জনীয় তুলে ধরেন। এর ফলে মুসলিম সমাজ রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন হয়ে ওঠে। অবশ্য দৈনিক পাঞ্জেগানা নামাজেরও রাজনৈতিক প্রভাব রয়েছে। ইসলামী শাসনে পরিচালিত দেশের জন্য নিয়মিত এই নামাজ অনুষ্ঠান ওই দেশের রাজনৈতিক শক্তিমত্তাকে ফুটিয়ে তোলে। কখনো কখনো এ ধরনের নামাজের আগে বা পরে খতিবকে ধর্ম ও রাজনীতি নিয়ে বক্তব্য রাখতে দেখা যায়। অনেক দেশে মসজিদ ভিত্তিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে যারা দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শত্রুকে চেনা হচ্ছে একটি রাজনৈতিক দর্শন যা মসজিদে যাতায়াতের মাধ্যমে মানুষের মধ্যে শানিত হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে, শত্রুকে শনাক্ত করে তার বিরুদ্ধে যুদ্ধ করার মধ্যে মানুষের বুদ্ধিবৃত্তির পরিচয় পাওয়া যায়। তিনি শত্রুকে শনাক্ত করার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে তার সৃষ্টিকর্তাকে চিনে নিজের জীবনে তার নির্দেশ বাস্তবায়ন করেছে। এ ধরনের মানুষ নিজের শত্রুকেও চিনতে পারে এবং সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধাচরণ করে। রাসূলুল্লাহর এই হাদিস থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে শত্রুকে শনাক্ত করতে পারলেই মানুষ নিজেকে এবং সমাজকে শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবে। শত্রুকে চিনতে না পারা এবং তাকে উপেক্ষা করার ক্ষতি সম্পর্কে আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, শত্রু যদি একজনও হয় তারপরও সে মুসলমানদের ক্ষতি করার জন্য যথেষ্ট।
শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার ঘাঁটি হচ্ছে মসজিদ, কারণ মসজিদের ইমাম ও খতিবগণ পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমা ও ঈদের নামাজে ইসলামের শত্রুর পরিচিতি তুলে ধরার পাশাপাশি তাদের ষড়যন্ত্র নস্যাতের উপায় বর্ণনা করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানে প্রতি জুমার নামাজের খুতবায় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা হয়। জুমার নামাজের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্রের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, শত্রুরা জুমার নামাজের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। দেশে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলেই শত্রুরা অপেক্ষায় থাকে জুমার নামাজের খুতবায় এ সম্পর্কে কি বলা হয়, তারপর তারা বিষয়টি নিয়ে সমাজে নানা জল্পনা ছড়িয়ে দেয়। এরপর তারা রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু করে। এ ব্যাপারে রাষ্ট্র সচেতন রয়েছে। কেউ যদি ভেবে থাকে জুমার নামাজকে কেন্দ্র করে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র উদাসীন, তাহলে সে মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।
এদিকে হক ও বাতিল বা সত্য ও মিথ্যাকে চেনা হচ্ছে মুমিনের আরেকটি বৈশিষ্ট্য, যার জন্য সূক্ষ্ম দৃষ্টি ও দূরদর্শিতার প্রয়োজন। দূরদর্শী ব্যক্তি হচ্ছেন তিনি যিনি সমাজের প্রতিটি ঘটনা পর্যবেক্ষণ করে সেখান থেকে সত্য ও মিথ্যাকে আলাদা করতে পারেন। ইমাম রেজা আলাইহিসসালাম জুমার নামাজের খুতবার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেছেন, হক ও বাতিলের পার্থক্য তুলে ধরে বাস্তব পরিস্থিতি জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য খুতবা এত গুরুত্বপূর্ণ। জুমার নামাজে কেন খুতবার বিধান রাখা হয়েছে এবং এর দুটি অংশই বা কেন, এমন প্রশ্নের উত্তরে ইমাম বলেছেন, জুমার নামাজে সমাজের সর্বস্তরের জনগণ ও রাষ্ট্রের দায়িত্বশীলদের একত্রে পাওয়া যায় বলে এখানে খুতবা দিতে বলা হয়েছে। এই খুতবায় সবার জন্য আল্লাহ তাআলার নির্দেশ পৌঁছে দিতে হয়। সমাজের চলমান ঘটনাবলী বিশ্লেষণ করে খোদাই বিধানে এই মুহূর্তের করণীয় তুলে ধরতে হয়। কোনো বিপদ আসলে আল্লাহর আইন মেনে কিভাবে সে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে সে পথ বাতলে দিতে হয়। খুতবা দুটি হওয়ার কারণ, একটিতে শুধুমাত্র ধর্মীয় কথাবার্তা ও আল্লাহ তাআলার প্রশংসা তুলে ধরা হয় এবং দ্বিতীয় খুতবায় সামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে শিক্ষামূলক বয়ান থাকতে হয়।
ইসলামের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে যে রাজনৈতিক পরিস্থিতির উপর জামায়াতের নামাজ প্রভাব ফেলেছে। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ মক্কা বিজয়ের পর মসজিদুল হারামে প্রথম বিশাল জামায়াত অনুষ্ঠান। ইতিহাসে এসেছে এই জামায়াতের নামাজের বিশালত্ব দেখে আবু সুফিয়ান ও তার সঙ্গীরা পরাজয় মেনে নিয়েছিল। আবু সুফিয়ান দেখতে পায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এবং বাকি হাজার হাজার মুসলমান তার পেছনে নামাজে দাঁড়িয়ে গেছেন। তিনি তাকবীর বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ রুকু ও সিজদায় চলে যাচ্ছে। নামাজের পরেও দেখা যায় রাসূলুল্লাহর আনুগত্য করার জন্য মুসলমানরা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে, তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে। এই শৃঙ্খলা, আনুগত্য ও রাসূলের মহানুভবতা দেখে আবু সুফিয়ানের আর কোনো উপায় থাকে না এবং তিনি দলবল সহ বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন।
শ্রোতাবন্ধুরা, এবারে যথারীতি মসজিদ পরিচিতিমূলক আলোচনা। গত আসরে আমরা বলেছিলাম ইরানের ইস্পাহান নগরীতে অবস্থিত ঐতিহাসিক শেখ লুৎফুল্লাহ মসজিদে কোনো মিনার নেই। এছাড়া ইরানের অন্যান্য বড় মসজিদের সঙ্গে এই মসজিদের আরেকটি পার্থক্য হচ্ছে, এই মসজিদের প্রবেশপথে উন্মুক্ত কোনো আঙ্গিনা নেই। ধারণা করা হয় নকশে জাহান চত্বরের নির্মাণ শৈলীর সঙ্গে মিল রাখতে গিয়ে প্রবেশ দ্বারের সঙ্গেই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি নকশে জাহান চত্বরের উত্তর থেকে দক্ষিণমুখী চত্বরে পূর্ব পার্শ্বে অবস্থিত হলেও অত্যন্ত শৈল্পিক উপায়ে এটিকে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে যাতে মুসল্লিরা কেবলামুখী হয়ে মসজিদে প্রবেশ করতে পারেন।
শেখ লুৎফুল্লাহ মসজিদের ভেতরে স্থাপিত আরও কিছু শিলালিপিতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের বর্ণিত কিছু হাদিস স্থান পেয়েছে। সুন্দর ক্যালিগ্রাফির সাহায্যে এসব হাদিস ফুটিয়ে তুলেছেন ইরানের তৎকালীন বিশিষ্ট ক্যালিগ্রাফিস্ট আলিরেজা আব্বাসি। এছাড়া এসব হাদিসের চারপাশে সুন্দর ডিজাইন করে লেখা রয়েছে বিভিন্ন আধ্যাত্মিক কবিতা। মসজিদের বিশাল গোলাকৃতি গম্বুজের চূড়ার উচ্চতা ভূমি থেকে 32 মিটার। ইরানের অন্যান্য মসজিদের গম্বুজের তুলনায় এই উচ্চতাকে কমই বলতে হবে। এই গম্বুজের একটি বিষয়কর বৈশিষ্ট্য হচ্ছে দিনের বিভিন্ন সময়ে এর ভেতরের রঙের পরিবর্তন। সকালবেলা গম্বুজটিকে মেটে রঙের, দুপুরে গোলাপি এবং সন্ধ্যাবেলায় এটিকে ছায়া রঙের বলে মনে হয়। গম্বুজটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে সূর্যের আলো এক এক সময় ভিন্ন ভিন্ন কোণে গম্বুজের ভেতর নিক্ষিপ্ত হয়। গম্বুজের উচ্চতা এর চেয়ে বেশি হলে এটির মাধ্যমে রঙের পরিবর্তন করানো সম্ভব হতো না এবং মসজিদটি তার সৌন্দর্য হারাত।
শেখ লুৎফুল্লাহ মসজিদের গম্বুজটির আরেকটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে এটির ভিতরে ময়ূরের প্রতিচ্ছবি স্থাপন। মসজিদে পশু পাখির ছবি আঁকার কোনো প্রচলন যেমন ইসলামে কোনো কালেই ছিল না, তেমনি শরীয়তের বিধানেও তা নিষিদ্ধ। কিন্তু এই ময়ূরের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র সন্ধ্যাবেলায় কিছুক্ষণের জন্য সূর্যের আলো এই পাখির আকৃতিতে মসজিদের গম্বুজের ভেতরে নিক্ষিপ্ত হয়, যা দেশি বিদেশি পর্যটকদের বিস্মিত করে। তো শ্রোতাবন্ধুরা, ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক ধারাবাহিকের আজকের আসর থেকেও বিদায় নিতে হচ্ছে। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বলেছি ঘরে পোষা প্রাণীর সঙ্গে বসবাসের প্রবণতা বাড়ার কিছু কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে পাশ্চাত্যের দেশগুলোতে একাকিতে ভোগেন এমন মানুষের সংখ্যা অনেক, তাদের সঙ্গে কেউ বসবাস করেন না। এ ধরনের নিঃসঙ্গ মানুষের মধ্যে অনেকেই আবার বৃদ্ধ। এছাড়া কোনো কোনো পরিবার তাদের সন্তানের খেলার সাথী হিসেবে পোষা প্রাণীকে বেছে নেন। জীবনসঙ্গী, সন্তান, ভাই ও বোনের শূন্যতা পূরণ করতে তারা এটা করেন। পাশ্চাত্যে, বিশেষ করে আমেরিকায়, পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করাটা তাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির যুগে মানুষের পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি, বিশেষ করে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আন্তরিকতা হ্রাস পেয়েছে, এর ফলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে বড় ধরনের শূন্যতা। আর এই শূন্যতা পূরণ করতেই পাশ্চাত্যের মানুষ পশুর দিকে ঝুঁকছে। আজকের আসরে এ সম্পর্কে আরো আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
কিছুদিন আগে নিউজ পোর্টাল নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে সন্তানের স্থলে কুকুর লালন পালনের প্রতি ঝোঁক প্রসঙ্গে লিখেছে, 2018 সালের গবেষণায় দেখা গেছে নিউ ইয়র্কের এক তৃতীয়াংশ পরিবার সন্তান লালন পালন না করে কুকুর লালন পালনের প্রতি বেশি আগ্রহী। ওয়ান পোল গবেষণা কেন্দ্র নিউ ইয়র্কের 2000 পরিবারের উপর একটি জরিপ চালিয়েছে। সেখানে দেখা যাচ্ছে 34% পরিবার সন্তান জন্ম দেওয়া চেয়ে কুকুর কেনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অপর প্রায় 2/3 পরিবার অর্থাৎ 66% পরিবার কুকুরকে পরিবারের মূল সদস্য হিসেবে গণ্য করেন। তারা বলেছেন কুকুরকে তারা নিজের সন্তান বলেই মনে করেন এবং কুকুরের প্রতি অনেক বেশি মনের টান অনুভব করেন। জরিপে অংশগ্রহণকারী অর্ধেক পরিবারই জানিয়েছেন তারা তাদের পোষা প্রাণী বা কুকুর বিড়ালের আবেগ অনুভূতিগুলোকে বুঝতে পারেন। তারা এই কুকুর বিড়ালকেই সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করেন। তারা এগুলোর সঙ্গে কথা বলেন, এর মাধ্যমে নিজেদের নিঃসঙ্গতা বা একাকিত্ব ঘোচানোর চেষ্টা করেন।
কোন কোন পরিবার বলেছেন নিজের সন্তানের চেয়ে কুকুর বিড়ালের সঙ্গে সময় কাটানো তাদের জন্য বেশি আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক। ইউরোপের বেশিরভাগ চিকিৎসক পোষা প্রাণীর মালিকদের সতর্ক করে বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার পরও এমনকি পশুকে নিয়ে এক বিছানায় না থাকলেও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। এ কারণে পশু লালন পালনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শিশুদের এ ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা তুলনামূলক কম থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, পোষা প্রাণী যারা পালেন তারা নানা ধরনের রোগের ঝুঁকিতে পড়তে পারেন। এ পর্যন্ত 850 ধরনের রোগ চিহ্নিত হয়েছে যেগুলো সহজেই পোষা প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। একইভাবে এসব রোগ মানুষের শরীর থেকেও পোষা প্রাণীর শরীরে সংক্রমিত হতে পারে। বিশেষ করে যাদের হাঁপানি ও অ্যালার্জির মতো রোগ আছে তাদের জন্য ঘরে পোষা প্রাণী রাখা অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে।
এখন কুকুরের পাশাপাশি বিড়াল লালন পালনের প্রতিও মানুষের ঝোঁক দেখা যায়, কিন্তু এই বিড়ালও মারাত্মক অ্যালার্জির কারণ হতে পারে। বিড়ালের অ্যালার্জেনের মূল উৎস হচ্ছে তাদের ত্বকে অবস্থিত তৈলাক্ত গ্রন্থি। এই গ্রন্থি থেকে কিছু অ্যালার্জেন উপাদান নিঃসৃত হয় ও চারিদিকে ছড়িয়ে পড়ে। আর কুকুরের মূল অ্যালার্জেন হচ্ছে লালা। লোমের ভূমিকা তুলনামূলক কম। কুকুর বিড়াল ছাড়াও অন্য আরও কিছু পশু অ্যালার্জির কারণ হতে পারে। এদের শরীরের নানা উপাদানের সংস্পর্শে এলে আক্রান্ত সংবেদনশীল ব্যক্তির শ্বাসতন্ত্র পেশি সংকুচিত হয়, নানা রাসায়নিক নিঃসৃত হয়, শ্বাসনালী শুরু হয়ে পড়ে, ফলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এ কারণে ঘরের ভেতর রোমশ প্রাণীর চলাচল সীমিত রাখা জরুরি। কিন্তু অনেকেই পোষা প্রাণীর সঙ্গে মেশার সময় প্রাথমিক সাবধানতাও অবলম্বন করতে চান না। খানিকটা সচেতনতার অভাবে এইসব নিরীহ প্রাণী থেকে যে মারাত্মক রোগ সংক্রমিত হতে পারে তা ভুলে যান। কেউ কেউ পোষা প্রাণীর সামান্য কামড়ানো বা আঁচড়ানোকে তোয়াক্কা করেন না। অনেকে শোয়ার ঘরে কুকুর বিড়াল রাখেন এবং বিছানা, সোফা, চেয়ার ইত্যাদিতে বসতে দেন। এর ফলে মারাত্মক বিপদ নেমে আসতে পারে।
চিকিৎসকদের মতে ব্যাকটেরিয়া বাহিত মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে পোষা প্রাণীর মাধ্যমে। কুকুর বিড়াল সহ যে কোনো পশুর মুখের ভেতরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। কোনো কারণে পোষা প্রাণী কামড় দিলে সেই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে যা থেকে ইনফেকশন হয়। আরেক ধরনের রোগের নাম ক্যাট স্করাচ ফিভার। বার্টনেল্লা নামে এটি অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে এই রোগটি হয়। এর ফলে জ্বর হয়, লিম্ফ নোড ফুলে যায়, আঁচড়ের স্থানে ফোসকার মতো হয়। এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে। পোষা প্রাণীর সঙ্গে সবসময় উঠ বস করার কারণে হতে পারে বোভাইন টিউবারকিউলোসিস রোগ। বিভিন্ন ধরনের পোষা প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ে। টিবি রোগের ব্যাকটেরিয়া টিউবারকিউলোসিসের থেকে এটি পৃথক ধরনের ব্যাকটেরিয়া। এই রোগে কখনো কখনো টিবির উপসর্গ দেখা যায়, আবার কখনো আলাদা লক্ষণও হতে পারে।
বিড়ালের মল মূত্র থেকে টক্সোপ্লাসমোসিস রোগ হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বয়স বেশি, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অন্তঃসত্ত্বা মহিলাদেরও হতে পারে এই রোগ। অন্তঃসত্ত্বা মহিলাদের এই রোগ হলে বিপদ বেশি। ফাঙ্গাস বাহিত রোগও হতে পারে। পোষা প্রাণী থেকে ফাঙ্গাস বাহিত রোগ দাঁত হওয়ার আশঙ্কা থাকে। এতে ত্বকে গোলাকৃতি ইনফেকশন হয়। কুকুরের কারণে হতে পারে পরজীবী বাহিত নানা রোগ। বিশেষ করে এক ধরনের পরজীবী কুকুরের ক্ষুদ্রান্তে থাকে। এই পরজীবীর মাধ্যমে সংক্রামিত কোনো কুকুরের মলের সংস্পর্শে এলে মানুষের শরীরে এই রোগটি হয়। এর ফলে লিভার ও অন্য অঙ্গে সিস্ট হতে পারে। এছাড়াও রয়েছে ভাইরাস বাহিত রোগ জলাতঙ্ক। কুকুর কামড়ালে বা আঁচড়ালে এটি হয়। ক্ষত কতটা তার উপর ভ্যাকসিন ও ইমিউনোগ্লোবিউলিনের প্রয়োজন হয়। চিকিৎসা না করলে মৃত্যু হতে পারে।
এসব কারণেই পবিত্র ইসলাম ধর্ম পশু পালনের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম ধর্ম কুকুরের মতো কিছু প্রাণীকে বসবাসের ঘরে রাখতে নিষেধ করেছে। ইসলাম ধর্মেও প্রতিটি প্রাণীর সৃষ্টিগত বৈশিষ্ট্য ও মর্যাদার ভিত্তিতে নিজস্ব অধিকার রয়েছে। মুসলমানদেরকে তা মেনে চলতে হবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।